কোন বিশেষ ইন্দ্রকে ভগবান বিশেষ কৃপা করেছেন, এই সমস্ত অনন্ত কোটি অফিসার সকলকেই এরকম কৃপা করেননি। এখানে ভগবানের বৈশিষ্ট্য স্পেশালিটি আছে, এগুলো সব বিচারের কথা। স্বরূপে সবার হয় গোলকেতের স্থিতি, আইনের কথা। সব জীবাত্মার মূল সাহিত্য যেখানে জায়গা আছে তত্ত্বদর্শন, কিন্তু তার ভিতরে তরতম বিচার আছে, সেই বিচারটা বুঝতে হবে। সব শিবকে ভগবান কৃপা করেননি বিশেষ, তত্ত্বগত বিচার যা আছে সেটা মেনে নিতে হবে আমাদের। শিবের শিবত্ব, ব্রহ্মার ব্রহ্মত্ব, এগুলো শাস্ত্রানুসারে আমাদের মানতে হয়, আমাদের খেয়াল খুশি মতো কিছু করতে হবে না। আমরা সবাইকে ভগবান বলে দিলাম, হবেন স্যার। ভগবান শব্দের অর্থ ঐশ্বর্য পূর্ণ যে তত্ত্ব তাকে বলে ভগবান, শব্দ নাই তো। আমরা অঙ্ক করব কি করে? পঞ্চাশটা গুণ বিন্দু বিন্দু মাত্রায় যাদের মধ্যে আছে তাদের বলে জীবাত্মা। মানুষের মধ্যে কত গুণ আছে বললে ওই পঞ্চাশটা গুণ বিন্দু বিন্দু মাত্রায় আছে। এরপরেই বলেছেন পঞ্চান্নটা গুণ অধিক পরিমাণে আছে ব্রহ্মা শিবাদি দেবতার মধ্যে। তারপরে ষাটটি গুণ পূর্ণ মাত্রায় আছে বিষ্ণু বা নারায়ণের মধ্যে। তারপরে সাড়ে বাষট্টি গুণ, ষাট গুণ আরো আড়াই রস, এই সাড়ে বাষট্টি নিয়ে বড়বাজারে শ্রীরামচন্দ্রকে। কৃষ্ণের স্বরূপের মধ্যে আছে পূর্ণ চৌষট্টি গুণ, এই চৌষট্টির যে চার সে চার একেবারে স্পেশাল, সেটা কোনো অবতারের মধ্যে নেই। লীলামাধুর্য বেনু মাধুর্য
রূপগুণ
এই চারটে গুণ রয়েছে স্পেশাল, ওটা কোনো অবতারের মধ্যে নাই। কিন্তু ষাটটি গুণযুক্ত যে তত্ত্ব তিনি হলেন পূর্ণ তত্ত্ব পূর্ণ দর্শন, তিনি হলেন নারায়ণ বা বিষ্ণু। প্রশ্ন যদি করা যায়, কৃষ্ণ কি নারায়ণ নন? নারায়ণ তো বটেই, কিন্তু রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি, এই বর্ণনা করছেন সিদ্ধান্ত সপ্তভেদেপি শ্রীষ কৃষ্ণ স্বরূপায় রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি। বিচারের কথা এগুলো, এই তত্ত্বদর্শনটা বুঝাবার জন্য শাস্ত্রে অন্যত্র একটা শ্লোক বলা হয়েছে, এই শ্লোকটা গৌড়ীয় মঠের লোকের কাছেই পাওয়া যায়। শিব ভবতু বৈষ্ণব, শিবকে ধরে নিলাম তিনি বৈষ্ণব, বা শিব যদি বৈষ্ণব হয়ে যান যাউন। কিং অজনোপি শৈব স্বয়ং অজনী পদ্মজনী ব্রহ্মা, তিনি যদি কখনো শৈব হয়ে যান আপত্তি নেই। তথা সদৃশমস্তু বা বিধি হরাদি মূর্তিত্রয়ম, আবার কেউ বলছেন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন এরা তিন ভাই, যদি কেউ বলেন বলুন আপত্তি নেই। আমরা কে? আমাদের বিচারটা শুনুন। প্রণাম শিরসা পিতান, এই তিনজনকে আমরা প্রণাম করছি, আমাদের পরিচয় শুনবেন? বা উপেন্দ্র দাস আর স্মৃতা, আমরা হলাম সব উপেন্দ্র দাস কৃষ্ণ দাস, এই হল আমাদের পরিচয়। আগে প্রণাম করে তারপরে আমাদের পরিচয়টা বলে দিলাম, আমরা হলাম উপেন্দ্র দাস। প্রহ্লাদ ও রাবণানুজ বলি ব্যাসম বরিষাদয়, বিষ্ণু উপাসনায় ভবাদিনাং প্রিয়াযোগ্যিরে। কি মানে হলো প্রহ্লাদ রামানুজ বিভীষণ বলিরাজ ব্যাস অম্বরীশ মহারাজ এরা সব হচ্ছেন বৈষ্ণব। এরা বিষ্ণু উপাসনার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করেছেন, আবার শিব ব্রহ্মাদিকেও সন্তুষ্ট করেছেন। থিওরিটা ব্যাখ্যা করছেন। আর এক দলের কথা আলোচনা কথার মধ্যে আসছে, জেন্নে রাবণ বান বৃক বৃকাসুর পৌন্ড্রক অন্ধকাদ্যা জনা তদ্ভৃত্তানচতৎপ্রিয়া। এরা সব শিব শিবানীর ভক্ত হতে গিয়েছিল, কিন্তু কার্যকালে ভালোবাসতে পারেনি তাকে, তাদের সন্তুষ্ট করতে পারেনি। কি হয়েছে? উল্টোটা হয়েছে। বিষ্ণু উপাসনাটা এদের হয়নি, এমনকি শিব শিবানীকেও সন্তুষ্ট করতে পারেনি এরা। ফলে এরা জগতের শত্রু হয়েছে, পৃথিবীর শত্রু হয়েছে। রাবণ এদের যে লিস্ট দিয়ে যাচ্ছেন পরে, এরা সব ভগবানকে বাদ দিয়ে শিব শিবানীকে ভালোবাসতে গেছে, তার উপাসনা করতে গেছে। ফলে কি হয়েছে? ভগবানকেও ভালোবাসা হয়নি এদের, শিব শিবানী এদের কিছু নেননি। শিব শিবানীর হাতেই তাদের মৃত্যু হয়েছে। তাদের তিলক কিন্তু ঊর্ধ্বপুণ্ড্র ছিল না, ঊর্ধ্বপুণ্ড্র তিলক বৈষ্ণবরা করেন, ব্রাহ্মণগণ করেন, বৈষ্ণবগণের তিলক। আর থার্ড ক্লাস মার্কা অবৈষ্ণবদের তিলক। থার্ড ক্লাস মানে বুঝো এমনি তিনটে কপালে তিনটে দাঁত, তাকে বলে থার্ড ক্লাস। আছে এরকম জেন্যে রাবণ বান বৃক পৌন্ড্রক অন্ধকাদ্যা জনা তদ্ভৃত্তানচতৎ প্রিয়া। তার ভৃত্ত সাজতে গেল, কিন্তু তার প্রিয়ত্ব লাভ করতে পারল না। মনে হরে ভগবান শ্রীহরিকেও সন্তুষ্ট করতে পারল না তারা। তসমাৎ জগৎ বৈরী না, সুতরাং এরা জগতের শত্রু, পৃথিবীর শত্রু। ভাগবতের সঙ্গে মিলিয়ে নেওয়া দরকার এসব শ্লোকের। বৃকাসুর শিব ঠাকুরের উপাসনা করছিল, কঠোর তপস্যা করছে, গায়ের মাংসগুলো কেটে কেটে আহুতি দিচ্ছে, ওম শিবায় স্বাহা ওম শিবায় স্বাহা এই করছে। গায়ে আর মাংস নাই, শুধু হাড্ডি গুলো আছে। ধ্রুবজটি শিব যজ্ঞাগ্নি থেকে উঠে এলেন, ওকে ধরেছেন হাতে। কি করছো তুমি? কি চাও তোমার? তুমি বলো, আমি দিয়ে দিচ্ছি তোমাকে। গায়ে মাংস নাই তোমার, ও কি চাইবে আগে থেকে ঠিক করেছিল, আমি এই চাইব। যখনই বলেছেন শিব ঠাকুর তুমি কি চাও বলো, তখন বললো আমি যার মাথায় হাত দেবো সে ভাষ্য হয়ে যাবে, বলে সর্বনাশ। এইরকম চাওয়া চাই নাকি লোকে? কিন্তু চাইল তো। শিব ঠাকুর খুব ভীত সন্ত্রস্ত হলেন, মানুষ কি? শিব ঠাকুরের ভয় হচ্ছে এখন, যখন সেই বর পরীক্ষা হচ্ছে, ও শিব ঠাকুরের মাথায় হাত দেবে। যেই বর পেয়ে গেছে, তুমি যার মাথায় হাত দেবো সে ভরস হয়ে যাবে। আচ্ছা দেখি তাহলে, পরীক্ষা করে দেখি। শয়তানি বুদ্ধি, আসলিক বুদ্ধি, বদমাইশি বুদ্ধি, দেখি পরীক্ষা করে দেখি। শিব ঠাকুরও দৌড়াচ্ছে না, রেও দৌড়াচ্ছে, মাথায় আর হাত ঠেকছে না। শিব ঠাকুর খুব প্রমাদ গণলেন, ভগবান তো শিবির তো একান্ত আশ্রয়। শেষ করে তিনি বললেন, ভগবান তুমি আমার কাছে চলে এসো, আমি সিচুয়েশন ম্যানেজ করছি, তোমাকে কোনো ব্যবস্থা নিতে হবে না, তুই আমার কাছে চলে এসো। ভগবানের কাছে হাজির বৈকুণ্ঠে, ভগবান চট করে বাচ্চা ব্রহ্মচারীর বেশ ধারণ করলেন, দণ্ডক মণ্ডল নিয়ে বসে ধ্যানস্থ হয়ে আছেন। শিবঠাকুর জিজ্ঞেস, ভিতরে চলে যাব, আমি দেখে নিচ্ছি। কিছুক্ষণ ভাবে ওই বেটা পিছনে পড়েছে, শিবঠাকুরের দৌড় আর ও বেটার দৌড় সমান হবে? কিছুক্ষণ পরে এসে হাবাতে হাবাতে খুব পরিশ্রান্ত ক্লান্ত, ব্রহ্মচারী বেশি ভগবান, তিনি বলছেন, এত তোমার দৌড়াদৌড়ি কেন, এত দৌড়াদৌড়ি কি দরকার, কি হয়েছে? বললো, আমি শিবঠাকুরের আরাধনা করেছিলাম, শিবঠাকুর সন্তুষ্ট হয়ে আমাকে বর দিয়েছে। কি বর দিয়েছে? না, যার মাথায় হাত দেবে সে দর্শন হয়ে যাবে। ভগবান তো অন্তর্জমি সবই বুঝে রেখেছেন। ও, আমি তো তোমাকে খুব বুদ্ধিমান বলে মনে করেছিলাম, কিন্তু তোমার এই কথা শুনে দেখতে তুমি একেবারে বোকার বেহাদ্দ, তোমার মতো বোকা দুনিয়ায় কেউ নেই। তুমি শিবঠাকুরকে বিশ্বাস করো? পাগলা লোক, শ্মশানে মশানে থাকে, ভূত প্রেত পিশাচোর সঙ্গী, যে যা ভাঙ ধূপ রাখে সবসময় পাগল হয়ে আছে। আমরা ওই শিবকে মানি না, ওই ব্রহ্মচারী বেশি ভগবান বলছেন, আমরা ওকে কোনো মানুষ বলেই গণ্য করি না, আমরা ওকে মানি না। তুমি কেন এত পরিশ্রম করছ বোকার মতো? ওর কোনো কথা আজ পর্যন্ত একটাও ঠিক হয়নি। শোনো আমার কাছে, তুমি তোমার নিজের মতো হাত দিয়ে দেখো না, কিচ্ছু হবে না। এই দুবার তিনবার যেই বলেছেন ব্যাস ম্যাডাম, আমরা হাত দিয়ে দিয়েছি, ব্যাস ব্যাস হয়ে গেছে। এইভাবে সিচুয়েশন ম্যানেজ করলেন ভগবান,
সেই ঘর থেকে বেরিয়ে এলেন
ভগবান। এইভাবে সিচুয়েশন ম্যানেজ করলেন, তারপরে দেখেছেন, ও শিব এসো, শোনো কাল পাতে কেল্লা পাতে এসে মরল কি করে? ভগবান জিজ্ঞেস করছেন শিবঠাকুরকে, এ মারা গেল কেন? অন্যায় করেছে বলে মারা গেছে? না তা নয়, তুমি আমার প্রিয়তম ভক্ত, তোমার পরে বিদ্রোহ আচরণ করছে, সুতরাং এর বাজবার কি অধিকার আছে বলো? এর কর্মফলে ইয়ে মরেছে, তুমিও মারোনি আমিও মারিনি, ওর কর্মফলেও মারা গেছে, তাই না বলো? ওখানে ভগবান গুরুদত্ত ব্যাখ্যা করছেন, শিবের মহিমা ব্যাখ্যা করছেন, শিব আমার কত প্রিয়। ওই চ্যাপ্টারের মধ্যে আমি বলছি, শোনো, তুমি আমার পরমশ্রেষ্ঠজন, তোমার প্রতি বিদ্রোহ করছে এই অসুর, তাহলে ওর বাজবার কি অধিকার আছে? ওর কর্মফলেও মারা গেছে। তোমার তত্ত্ব লোকে বোঝে না, তুমি যে আমার কত প্রিয়জন, নিজজন তা বোঝে না। জগৎ শিক্ষানিক, এই অসুরের মৃত্যু থেকে, এর দশা থেকে লোকে শিক্ষানিক, জগতের লোক তত্ত্বদর্শন বুঝতে হবে তাদের, তারা যেন তোমাকে ভুল না বোঝে। তারা যদি ভুল বোঝে তাদের সম্পূর্ণ সমূহ ক্ষতি, তাদের তাদের লাভের কোনো ব্যাপার নেই। তোমার প্রতি যার বিদ্বেষ রয়েছে সে আমাকে কখনোই পেতে পারে না, সে আমার সেবার কোনোদিন যোগ্য নয়, অধিকারী নয়। ওইসব কথাগুলো সেখানে বলছেন, তুমি জগৎগুরু তত্ত্ব, তোমাকে চিনল না এসব অসুর। তত্ত্বদর্শনগুলো তো এরকমই ব্যাখ্যা করা আছে, আখ্যান উপাখ্যানগুলোর মধ্যে তো শিক্ষা রয়েছে, তত্ত্ব সিদ্ধান্ত আছে, তো সেগুলো তো আমাদের বুঝতে হবে। ওগুলো না বুঝলে তো হরি ভজন হয় না, সাধন ভজন হয় না, সাধন হয় না বলা যাবে, ভজন হয় কিন্তু সাধন তো হবে না। তত্ত্ব সিদ্ধান্ত যদি আমি না জানি, না শিখি, না বুঝি, তাহলে আমার আমার হরি ভজন হবে না। তত্ত্ব সিদ্ধান্ত যত কঠিনই হোক আমাদের শিখতে হবে, আলোচনা করতে হবে, বুঝবার চেষ্টা করতে হবে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, যাহা হতে কৃষ্ণের বাগে সুদৃঢ় মানুষ, এই তো উপদেশ রয়েছে শাস্ত্রে। তত্ত্ব সিদ্ধান্ত কঠিন জিনিস, মাথায় ঢোকে না, বুঝতে পারি না, ওই বলে ছেড়ে দিলে হবে না, বুঝবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। একবার না পারিলে দেখো শতবার, এই তো কথা। সাধন ভোজন ব্যাপারটা তো এইরকম, সাধনে যখন সিদ্ধি লাভ হবে তখন তো ভজন আরম্ভ হবে, আগেই কেন ভজন হবে, আগে তো ভজন হয় না। যতদিন আমার ভুল বুঝাবুঝি কাটেনি ততদিন আমার তত্ত্ব দর্শন লাভ হয়নি, ততদিন আমি শুদ্ধ নামও করতে পারছি না। শুদ্ধ নাম যখন হবে তখন আমার কিছু হলো, তার আগে পর্যন্ত তো আমি আন্ডার ট্রায়াল প্রিজনার, বিচারাধীন আসামি। যতদিন আমার শুদ্ধ নাম উচ্চারণ না হচ্ছে ততদিন আমি বিচারাধীন আসামি, এবং শুদ্ধ নাম উচ্চারণ হবে তখন নিরপরাধে নাম কইলে পায় প্রেমধন, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। অপরাধ শূন্য অবস্থা হওয়া চাই, তাহলে শুদ্ধ নাম হয় না তো। নামাভাসে মুক্তি হয় কিন্তু নাম অপরাধ থাকলে তো হচ্ছে না, নাম অপরাধ ছাড়লে পরে তবে অপেক্ষা করতে হবে, তার জন্য ধৈর্য ধৈর্য চাই। কিছুটা করলাম করে ছেড়ে দিলাম হবে না, অটুট ধৈর্য চাই, সহ্য গুণ চাই, পরীক্ষায় পাশ করতে হবে, ফেল করলে হবে না। পাশ করবার জন্যই তো আমরা সাধনে প্রবৃত্ত হয়েছি, নেবেছি, পড়া দিয়ে যাব, ধৈর্য ধৈর্য পরীক্ষা দিয়ে যাব। এই পৃথিবী হচ্ছে সব থেকে বড় শিক্ষাক্ষেত্র, এর থেকে ভালো শিক্ষাক্ষেত্র আর নাই। এখানে পড়া দিতেই হবে, পরীক্ষায় বসতে হবে, পড়া দিতেই হবে, পাস করতেই হবে, ভালোভাবে পাস করতে হবে, ডিস্টিংশনে পাস করতে হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে। এই কথা তো বলা আছে শাস্ত্রে। ফেল করবার জন্য তো আমরা পড়ছি না, ফেল করবার জন্য তো সাধন নয়, পাস করবার জন্যই। এটা মনে রেখেই আমাদের সাধন পথে অগ্রসর হতে হবে, তাহলে সবটা হবে। আর কি বলবো, আর কিছু বলা বাকি থাকলো নাকি বলো, আর কিছু বাকি থাকলো কি বলো, কি বাকি থাকলো?
ওই হরিহরায় নম কৃষ্ণের মধ্যে, হরিহরায় নম কৃষ্ণের কীর্তনটা আছে না, ওর মধ্যে এই ছয় ঘোষাই যার মুই তার দাস, এই ছয় ঘোষাই কার আমি মুই তার দাস, এটা একটু
কি বলল
বলছে, এই ছয় ঘোষাই যার মুই তার দাস, এই ছয় ঘোষাই কার
কার বলো না, তুমি বলো না, এই ছয় ঘোষাই কার
আর মুই তার দাস,
এই ছয় ঘোষাই মহাপ্রভুকে বলা যেতে পারে, তার উপরওয়ালা যার আর কৃষ্ণের, এছাড়া আবার কে,
মুই তার দাস,
হ্যাঁ
মুই তার দাস,
মুই আমি তার দাস, এই ছয় গোসাই যার কৃষ্ণ দিদি কৃষ্ণ দাস, এ বিশ্বাস করলে তো আর দুঃখ নেই, কীর্তনটা আছে না, এই ছয় গোসাই কার বলো না, গৌর সুন্দরের, কৃষ্ণ সুন্দরের, গৌর কৃষ্ণের, এক কথায় বললাম।
গুরু ছেড়ে অত দূর আগে দাস হওয়া তো আবার কঠিন আছে।
হ্যাঁ,
সামনে গুরুদেব আছেন, তার ছেড়ে তো আরো আগে গিয়ে দাস হওয়া মুশকিল আছে। অনেক লোক অনেক রকম ব্যাখ্যা করে।
কি ব্যাখ্যা শুনি তোমার কাছে? শুনি, অনেকে অনেক রকম ব্যাখ্যা করে, তো দুই এক রকম আমাকে শোনাও। অনেকে অনেক রকম ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করেন?
কেউ বলেন যে এই গুরুদেব এই ছয় গোসাই,
হ্যাঁ,
গুরুদেবের আরাধ্য।
এই ছয় গোসাই যার, এই ছয় গোসাইয়ের মহাত্মা ব্যাখ্যা হচ্ছে এখানে লাইনে। নরোত্তম ঠাকুর যে বলছেন এই ছয় গোসাই যার, মুই তার দাস। এই ছয় গোসাই কার,
এটা নিজে থেকে ব্যাখ্যা করে।
কার অনুগত এই ছয় গোসাই? কার অনুগত?
সুন্দর কৃষ্ণ চন্দ্র
তবে জীব কৃষ্ণ দাস। এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই কৃষ্ণের কথা। আচ্ছা, কৃষ্ণের কথা যদি আসে তাহলে গৌরকে বাদ দিয়ে তো আর কৃষ্ণ নন, তাহলে গৌর কৃষ্ণের দাস।
আমি তো এখন গুরুদাস হতে পারলাম না, মহাপ্রভু দাস কেমন করে হয়ে যাব?
গুরুদাস হতে পারলাম না, গুরুদাস তো সর্বাগ্রেই
হতে হবে।
গুরুদাস তো সর্বাগ্রেই, গুরুদাস নামে তো কিচ্ছুই হবে না, কোনো কিছুতেই শান্তি শাস্তি নাই। গুরুদাস তো আগে, আদৌ গুরু পূজা। তসমাৎ কৃষ্ণ দীক্ষা আদি শিখছেন, আদৌ গুরু পদাশ্রয়ঃ তসমাৎ কৃষ্ণ দীক্ষা আদি শিখছেন। বিশ্বন্ধেন গুরুশ্চেবা সাধু বর্তমান বর্তমানম, এই তো কথা প্রসেস, এই এই অনুসারেই তো বলা হয়েছে কথাটা। গুরুদাস তো সর্বাগ্রে, তারপর তো আর সব কথা। আমার নিয়ারেস্ট গার্জিয়ান তো গুরু, তাকে আশ্রয় করে তো আমি সমস্ত আশ্চর্য তত্ত্বকে জানব, সমস্ত বিষয় বিগ্রহকে জানব, এই তো বিচারের কথা।
না, আর একটা অর্থ করে সেটা বলছো
বলো,
যে এই ছয় গোসাই যার, তার মুই দাস, কার গোসাই? গোসাই
এই ছয় গোসাই কার?
না, ওটা তো আপনি যেটা বলছেন ঠিক আছে, যে এই ছয় গোসাই এরা মহাপ্রভুর নিজজন, আর মহাপ্রভু কৃষ্ণচন্দ্রের শরণাগত, তার আপন জন। এই দিক থেকে আর একটা ব্যাখ্যা করছে জগতে, যে এই ছয় গোসাই এরা কার গোসাই? আমার গোসাইয়ের গোসাই বলছে, আমার গুরুদেবের গুরুবর্গ, তাই এই ছয় গোসাই দাস তার মুই দাস, মানে আমি তার দাস, আমার গুরুপাদপদ্ম আমার।
ব্যাখ্যাটা ঠিক না,
ওই কথা বলছে,
ব্যাখ্যাটা ঠিক না,
কিন্তু কথা কথা ওইটাই হবে যে এরা কার, মানে কৃষ্ণের বা গৌর সুন্দরের।
এই সেই গোসাই হলেন কৃষ্ণের। কৃষ্ণ যদি ব্যাখ্যা চাই তাহলে গৌর কৃষ্ণের আনুগত্য ছাড়া কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না, গৌর কৃষ্ণের বলতে হবে। অন্যরকম উল্টো পাল্টা ব্যাখ্যাটা আমরা শুনব। এই সেই গোসাই যার, কার দাস? এই ছয় গোসাই কার অনুগত?
কৃষ্ণচন্দ্রের গৌর সুন্দর অনুগত,
তাদেরই
নিত্য দাস এই জীব ভাই সাধক।
এক কথায় গৌর কৃষ্ণ বললেই হয়ে গেল, মানে দুটোই হয়ে গেল, কৃষ্ণ গৌর, গৌরী কৃষ্ণ, গৌর কৃষ্ণের দাস, আমরা সবাই তার দাস। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, জেনা বাপ শব্দ ব্যবহার করা হয়েছে, পিতৃদ্রোহী পাথকির জন্মে জন্মে তাপ। কৃষ্ণ ভজন করছি না আমরা, এটাই তো আমাদের দুর্দৈব, এটাই তো আমাদের দুঃখের কথা, এটাই তো আমাদের দুর্দৈব, সেই কথাই তো বলছেন এখানে।
গুরুমাদের পরের লাইনটা কিভাবে ব্যাখ্যা হবে? তা সবার পদের মোর পঞ্চক গাছ।
হ্যাঁ,
মোর পঞ্চক গাছ শব্দের অর্থটা কি হবে?
নিবৃত্তি হয়।
অনেকে প্রসাদ পাওয়ার সময় দেখবে তারা ওই পাতের পাশে এক একজনের নামে নামে সব এই দিয়ে যাচ্ছেন, ভোগ নিবেদন করে যাচ্ছেন, পঞ্চগ্রাস তাকে বলছেন। উপরওয়ালাকে, আমাদের উপরওয়ালাকে দেওয়া হয় প্রসাদের ভাগ
অগ্রভাগ। তাদের নাম কি?
হ্যাঁ,
তাদের নাম কি পাঁচজন?
তাদের নাম উপরওয়ালা, তাদের নাম উপরওয়ালা। কেন বলা যাবে না? হাজার বার বলা যাবে, গুরুপঞ্চক বলা যাবে, তাদের নামে নামে তাদের দেওয়া হচ্ছে, তাদের দিয়ে ভোগ নিবেদন করে তারপরে তিনি প্রসাদ পাবেন, তাকে নিয়ম।
তাহলে ওই গোস্বামী বর্গের চরণ রেণু আমার পঞ্চগ্রাস স্বরূপ নাকি? না
আর কি বলো?
বৌকৃষ্ণ যদি হয়, বৌকৃষ্ণ যদি হয় তাহলে তাদের থেকে পাঁচ সবার তো বহু বাচনা দিল।
সরল ভাবে, আন্তরিকতা পূর্ণ ভাবে সেবা,
নিষ্কপট
সেবা, আন্তরিক শ্রদ্ধাপূর্বক সেবা, ওর মানে ওই আন্তরিক শ্রদ্ধা,
মানে লৌকিক নয়, অলৌকিক
না, লৌকিক ব্যবহারিক জগতের কিছু নয়, আন্তরিক এই কথা ওর ভিতরে রয়েছে। কৃষ্ণ তত্ত্বেতে ভক্তি, ঘেটুমাখানে ভক্তি না, কৃষ্ণেতে ভক্তি,
কৃষ্ণ এবং কৃষ্ণ তত্ত্ববস্তু,
কৃষ্ণ তত্ত্বেতে, তত্ত্ববস্তুতে ব্যাখ্যাত ওই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে ব্যাখ্যা দিয়েছেন শ্রদ্ধা শব্দে, আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে বললাম আমি কোন বৈষ্ণবকে, কিরকম ভাবে প্রমাণ কি বলছেন? শ্রদ্ধা শব্দে বিশ্বাস সহে সুদৃঢ় নিশ্চয়, সুদৃঢ় বিশ্বাস থাকা চাই। কি বিশ্বাস? কৃষ্ণ মনে মরে পালে রাখি জান সর্বকাল, আত্মনিবেদন দৈন্যে ঘুচাও জঞ্জাল, কৃষ্ণই আমার সব কিছু, এই সুদৃঢ় বিশ্বাস, তিনি আমার পালনকর্তা রক্ষাকর্তা সব কিছু, তিনি
নিশ্চয় আত্মিকা বুদ্ধি,
নিশ্চয় আত্মিকা বুদ্ধি, নিশ্চয় আত্মিকা শরণাগতি। এই দেহ হলো বড় জিনিস, বিশ্রম্ব সেবা মানে কি? তত্ত্বগত সেবা, তত্ত্ব দর্শনে ভুল নেই, তখন তার সব বিদ্যতে হৃদয় গ্রন্থে সিদ্ধান্তে সর্বসংসায়া, সেই অবস্থা যার লাভ হয়েছে তার সব সংসায় চলে গেছে, সমস্ত হৃদয় গ্রন্থি চলে গেছে, কামনা বাসনা পার্থিব জগতের যত কিছু, ভগবানই আমার সব কিছু। এই বিচারেতেই তিনি পাকা পোক্ত, এদিক ওদিক নয়, পরীক্ষা শেষ হয়ে গেছে তার। তিনি কৃষ্ণকে বলছেন কান্তে কান্তে, অবপাদ পদ্মনাথ রক্ষী যে আমারই, আর রক্ষা কর্তা নাই এবব সংসারে। এই সুদৃঢ় বিশ্বাস যার এসেছে, কোনো কিছুই দুনিয়ার তাকে হটাতে পারবে না, এই ভাবটা, এই শরণাগতি, এই পূর্ণ আত্মসমর্পণ যার এসেছে, তার পক্ষে সবটাই সোজা, তার পক্ষে সবটাই সোজা, তার সব শেষ হয়ে গেছে, প্রাপ্তি কিছু বাকি নেই তার, ওই অবস্থাটা যিনি লাভ করছেন। ওটা তো চক্করে বলা যাবে না, ওই কথা বলা যাবে না। যাদের খ্রিস্টান আছে তারা ওই কথা বলতে পারবেন না, দিল খরচা করে সহজ সরল অন্তঃকরণে এ কথা কখনো বলতে পারবেন না, তারা বলবার ক্ষমতা নেই তাদের। আর যার হয়েছে, যাদের হয়েছে, পরিষ্কার ভাবে বলবেন সে কথাটা, তিনি বুঝবেন হয়তো, কিন্তু বুঝবার লোককে বুঝবে না, বুঝবার লোককে বুঝবে না, যারা বুঝবার তারা বুঝবেন। তিনি তো কাঁদছেন, কেঁদেই যাচ্ছেন, কেন কাঁদছেন? কৃপা প্রাপ্ত কান্না দুরকম, কৃপা না পেলে কান্না, আর পেলেও কান্না, পেলেও আরো বেশি কান্না,
কান্নাটা বেশি হয়।
হ্যাঁ, না পেলে যে কান্না তার থেকে বেশি কান্না হয় যিনি পেয়েছেন।
না পেলে যে কান্নাটা অজ্ঞতার মধ্যে, পেয়ে যখন না
পাওয়ার মধ্যে, তখন তার কান্নার জোর আরো বেশি, দখল বেশি আরো, তিনি পেয়েছেন, হারিয়ে না পেলি এই ভয়, তখন তার কান্নাটা কি আমি পেয়েছি এটা যেন হারিয়ে না যায় আমার, এই সম্পদ, এই সম্পত্তি যেন আমি হারিয়ে না ফেলি, এই ভয়, সেই জন্য কান্না। ভগবান অন্তর্জামী কিন্তু ব্যবস্থা করেই রেখেছেন, আমি যোগ্য সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এমন কৃপা যখন ভগবান করছেন, তখন তো তার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন ভগবান, তখন তো আমাদের আর কিছু করণীয় থাকে না। আর যতক্ষণ পর্যন্ত পরীক্ষা চলছে আমার পরে, ততক্ষণ পর্যন্ত পরীক্ষা দিয়ে যেতেই হবে। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু ভক্তি ধন না দেন রাখেন লুকাইয়া, এটা তো ভগবানের পরীক্ষা ক্ষেত্র, তিনি পরীক্ষা করছেন, পরীক্ষা নিশ্চয়ই পাশ করতে হবে, আমি ফেল করব না, পাশ করবার জন্যই তো আমি সাধনে প্রবৃত্ত হয়েছি, সেটা আমার চিন্তা রাখতে হবে। আমি যদি বসে যাই, আমি যদি নিরুৎসাহিত হয়ে যাই, তাহলে হলো না কিছু, তাহলে আমার কিছুই হলো না। সুতরাং ধৈর্য উৎসাহ নিয়ে ওটা চলতে হবে, ধৈর্য উৎসাহ ছাড়া কিছুই হয় না। যিনি পাননি তার কান্নাকাটি থাকবে, আর যিনি পেয়েছেন তার তত্ত্ব দর্শন হারিয়ে না যায় সেই ভয় বেশি, সেই জন্য তার কান্না আরো জোরদার। এই তো কথা।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আবরণ্যায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যনাম্নে গৌরকৃষ্ণে নমঃ। হে কৃষ্ণকরুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সপ্তকঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিদ্রে। বৃন্দায়ৈ তুলসীদেবৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ কৃষ্ণভক্তিপ্রভে দেবী সত্যভক্তৈ নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োদিনে। শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈতবরদ গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীশ্রীল প্রভুপাদের উপদেশামৃত। প্রশ্ন, সাধু সঙ্গ কি করে হবে? উত্তর, মনোযোগ দিয়ে হরিকথা শ্রবণ দ্বারাই সাধুর প্রকৃষ্ট সঙ্গ হয়। সাধুগণের প্রকৃষ্ট সঙ্গ হলে ভগবানের ও জগতের দৌর্বল্যের কথা আমরা বুঝতে পারি, ভগবানের শক্তি ও জগতের দৌর্বল্যের কথা আমরা বুঝতে পারি। আমরা তখন সাধুগণের কথা মতো সেবা করতে করতে কৃষ্ণ সেবায় সুদৃঢ় বিশ্বাস, আসক্তি ও প্রতিভাব করতে পারি। কৃষ্ণ সেবায় ও কৃষ্ণের প্রতিই জীবের চরম প্রয়োজন। প্রশ্ন, শ্রেয়পথে কি বিঘ্ন থাকে? উত্তর, শ্রেয়কামী বর্তমানে
সহ্য সহ্য কোনো অসুবিধায় পড়েন না বলে মনে হয়, কিন্তু শ্রেয়কামীর বর্তমানে কিছু অসুবিধা দেখা যায়, সেই অসুবিধাটুকু স্বীকার করতে হবে। এইরূপ অসুবিধা স্বীকার করাকে সহ্য গুণ বলা হয়। প্রশ্ন, বিভক্ত কাকে বলে? উত্তর, যে বস্তু যাহা নয় তাকে সেই বস্তু বলে ধারণা করার নাম বিভক্ত। যেমন রজ্জুতে সার্থভ্রম, শরীরটাই আমি, এ কথা শ্রীচৈতন্যদেব বলেন নাই। তিনি বলেন দেহে আত্মবুদ্ধি হয় বিবর্তের স্থান, বড় দেহেতে আত্মবুদ্ধিটাই হল বিবর্ত। দেহ দেহী ভিন্ন, দেহী প্রপ্রাইটার মালিক, আর দেহ হল প্রপার্টি সম্পত্তি। দেহ দুই প্রকার, সত্র অ্যান্ড গ্রস, সূক্ষ্ম ও স্থূল। এই দুই দেহের ওনারশিপ মালিকানা সত্ত্ব আত্মার, মন চেতনা ভাগ, দেহ চেতনবিহীন। এই দুই প্রকার দেহে আমরা আমি বুদ্ধি করি, ইহাই বিবর্ত বা মিসকনসেপশন। প্রশ্ন, চেতন ও অচেতনের ভেদ কি? উত্তর, অচেত বস্তু অচেতন বস্তু জড় বস্তু ইনিশিয়েটিভ নিতে পারে না, তার নয়িং জ্ঞানশক্তি, উইলিং ইচ্ছাশক্তি এবং ফিলিং অনুভব শক্তি নাই। জড় বস্তু রেসপন্ড করতে পারে না, কিন্তু চেতনটা পারে। আমাদের ভিতর, পশুর ভিতর চেতন আছে, বৃক্ষের ভিতর অল্প মাত্রায়। প্রশ্ন, মানুষ কি পরজগতের কথা বলতে পারে? উত্তর, পরজগৎ হতে আগত ব্যক্তি পরজগতের কথা বলতে পারেন, এই জগতের কোন লোক পরজগতের কথা বলতে পারেন না। পরজগৎ হতে আগত মহাপুরুষের শ্রীমুখে ভগবত কথা শুনবার সৌভাগ্য হলেই জীব বৈকুণ্ঠের সন্ধান পান। গৃহজগতের বিচার প্রণালী দ্বারা পরজগতের বস্তু গ্রহণ করা যায় না। ট্রান্সেন্ডেন্টালের অধুক্সজের সহিত ফেনোমেনাল অক্সজ এর এক করা উচিত নয়। কথাও ভালো হলে বৈকুণ্ঠ হতে আগত মহাপুরুষের সন্ধান মিলে, তাই শ্রী চৈতন্য দেব বলেছেন, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখা যাপনে চৈতন্য চৈতন্যৃত। প্রশ্ন, সকলে পরমার্থ কথা ধরতে পারেন না কেন? সকলে পরমার্থ কথা ধরতে পারেন না কেন? শুনলে বুঝতে পারেন না। উত্তর, ভাগ্য না থাকলে কি করে ধরবেন? সংস্কার থাকা চাই তো। যারা ভাগ্যবান তারা প্রণত হয়ে এইসব কথা শোনেন, তাই তারা ভগবত কৃপায় বুঝতে পারেন, ভগবত কৃপায় সাপেক্ষ। আর যারা সৃষ্টি কনক্লুশন দ্রুত সিদ্ধান্তে উপনীত হন, তারা সত্য বস্তু গ্রহণের অসমর্থ। পূর্ণ জ্ঞানের অনুশীলনের জন্য তারা অল্প সময়ও দিতে পারেন না। আমরা বাল্যকাল হতে যে সমাজে লালিত পালিত, তাতে মেটেরিয়ালিজম জড়ভাব এত বেশি যে নিত্য জীবনের আলোচনার জন্য এক মুহূর্ত দিতে পারি না। ব্যবহারিক কার্যেই আমাদের 24 ঘন্টা ব্যয় হয়ে যায়। নিজে যে কি বস্তু তা জানবার জন্য আমরা চেষ্টা করি না, কিন্তু মানব জীবনের 24 ঘন্টাই পারলৌকিক বিচারে ব্যয় করা কর্তব্য। বুদ্ধিমানের কর্তব্য নহে যে তিনি তার অমূল্য জীবন নিজ ইন্দ্রিয় তৃপ্তির জন্যই ব্যয় করবেন। প্রত্যেকে নিজ নিজ মঙ্গল অনুসন্ধান করবেন, স্বার্থপর হবেন, আত্মধর্মপর। কিন্তু সংসারে অধিকাংশ লোক অপস্বার্থে ভিতর কার্যে নিযুক্ত, বালক খেলায়, যুবক সংসার ধর্মে, বৃদ্ধ সম্পত্তি ও দেহ রক্ষার জন্য যে অনুক্ষণ যত্ন করে তাতে নিজের স্বার্থে উদাসীনতা দেখা যায়। নিজের স্বার্থে মানে আত্মকল্যাণে। জগতের লোক জাগতিক স্বার্থ সংগ্রহের জন্য নিত্য স্বার্থে উদাসীন, কি দুঃখ! কেউ কেউ বলেন বর্তমান স্বার্থের জন্য, আপনার মঙ্গলের জন্য চিন্তা করা আবশ্যক নয়, ভবিষ্যতের কথা ক্ষেত্রে কর্মবিধি আছে, পরন্তু তা ঠিক নয়। কারণ বাল্যকালে বিদ্যা শিক্ষা না করলে যৌবনে অসুবিধা ভোগ করতে হয়। যিনি সমাজের মঙ্গল কামনা করেন তিনি নিজের স্বার্থের সহিত, মঙ্গলের সহিত অপরের বাস্তব স্বার্থ বা মঙ্গল চিন্তা করবেন। চেতনের ধর্ম ভগবত সেবা, যাতে ভোগারি দ্বারা বাধাপ্রাপ্ত না হয় তার জন্য চেষ্টা করা কর্তব্য। অনেকে বলতে পারেন পাপ কার্য ত্যাগ করা, পুণ্য করা উচিত, কিন্তু ইহাই শেষ কথা নয়। মানব বাস্তবিক বুদ্ধিমান হলে মানবের তাৎকালিক কার্যের সঙ্গে নিত্য অবস্থানের কি সম্বন্ধ তাহা প্রতি পদে পদে বিচার করা কর্তব্য। ইহাতে পরামুখ হলে আমরা অসুবিধায় পড়ব। কালে কার্য করলে ভবিষ্যতে লাভ হয়, সময়ের যথার্থ সদ্ব্যবহার না করলে অসুবিধা হয়। বৃদ্ধকালে পরলোকের আলোচনা করবার অভিলাষী ব্যক্তি সংসারের চিন্তায় বিব্রত থাকায় কোন উপকার পান না। প্রশ্ন, বর্ণাশ্রম ধর্ম কি নিত্য? উত্তর, প্রত্যেক জীব মাত্রে বাইরের খোলসকে আত্মা বলে মনে করেন। আমি নিত্য ভগবত সেবক, ভগবত সেবাই আমার নিত্য ধর্ম, আমি বর্ণী বা আশ্রমী নহি, সুতরাং বর্ণাশ্রম ধর্ম আমার নিত্য ধর্ম কি করে হবে? বর্ণাশ্রম ধর্ম সুষ্ঠুভাবে পালিত হলে ইহ ও পরলোকে সুবিধা হয়। দেহ থাকা পর্যন্ত বর্ণাশ্রম ধর্ম, ইহা ঐহিক মঙ্গলের উপযোগী। চতুর্দশ ভুবনে উপাধিক স্থিতিতে ইহার আবশ্যকতা আছে, কিন্তু নিত্য জগতে ইহার কিছুই উপকারিতা নাই। শ্রীচৈতন্যদেব বলেন, আমি ব্রাহ্মণ নহি, ক্ষত্রিয় নহি, বৈশ্য নহি, শূদ্র নহি, আমি ব্রহ্মচারী নহি, গৃহস্থ নহি, মানপ্রস্থ নহি, সন্ন্যাসীও নহি। ভগবানের সহিত আমার সম্বন্ধ, ভগবানকে না ভুললে সেবক আমি, আমার ভগবানকে না ভুললে সেবক আমি, আমার সুবিধা হয়। ভগবান চেতন, জীব চেতন, জীব ভগবানের অংশ, জীব ভগবানের ন্যায় দেহচেতন নহে, জীব অনুচেতন, জীব ভগবানের অধীন। বর্তমানে জীব চেতনের বা স্বতন্ত্রতার অপব্যবহার করে দুর্গতি লাভ করেছে। ভগবত সেবা হতে বিচ্যুত হলেই হয়েই আমাদের দুর্গতি, এবং তার সেবা হতেই আমাদের সুবিধা। প্রশ্ন, শ্রীচৈতন্যদেব কে? উত্তর, শ্রীচৈতন্যদেব 2000-10000 বৎসরের নহেন, তিনি সনাতন বস্তু, তিনি পুরুষোত্তম, তিনি অনাদি, সর্বাদি ও সর্বকারণ কারণ। তিনি কালে উদ্ভূত নহেন, কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কাল তাহা হতেই উদ্ভূত। তিনি নিত্য বস্তু, বিভু বস্তু, তিনি হাড় মাংসের ছুলে নহেন, তিনি পুরাণ পুরুষ, তিনি পুরুষ, তিনি কর্তা, তিনি সমগ্র আত্মজগতের পরব্রহ্ম, পরমাত্মা ও ভগবত বস্তু, তিনি সাক্ষাৎ কৃষ্ণই, তিনি অবতারি, তিনি মহাভগবান পরমেশ্বর, তিনি স্বয়ং ভগবান। শ্রীচৈতন্যদেব কৃপাম্বুধি, দয়ার সাগর, এত দয়া কেহ দিতে পারে না। ভগবানের কোন অবতারে এত প্রভূত দয়া বিচরিত হয় নাই। এ দয়া অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা দেওয়ার জন্য, ইহা অনন্তকালের জন্য পূর্ণ দয়া। ভগবানের নিজেকে নিজে দিয়ে দেওয়া, এই রূপ ধরনের কথা কখনো শোনা যায় নাই। তিনি যে প্রেম দান করেছেন তার সৌন্দর্য দর্শন করতে কর্মী যোগী ও জ্ঞানী অসমর্থ। কিন্তু ভাগ্যবান যে যে কেহ তা লাভ করতে সমর্থ। এই জন্য আমি বলি, আপনাদের যত রকম ধরনের বিচার আছে সব ছেড়ে চৈতন্যদেবের কথা শ্রবণ করবার জন্য সময় দিন। সাধারণ মনুষ্য হতে যার বিশেষত্ব তার কথা শ্রবণে সময় দিবে, প্রকৃত শান্তির পথ ভগবত উপাসনা উপস্থিত হবে। তখন ভগবানকে পুত্রভাবে পালন করবার প্রবৃত্তি হবে। পুরুষের সঙ্গে স্ত্রীলোকের বিবাহাদি দ্বারা মানব জীবনের পূর্ণতা ও শান্তি লাভ করবার যে বিচার উপস্থিত হয়, সে স্থানে ভগবান উপস্থিত হলে অনিত্য জ্ঞানে মাতার পুত্রের প্রতি পুত্রজ্ঞান প্রভৃতি দূর হবে। আমাদের সমস্ত ভাব যদি ভগবত পাদ পদ্মে নিযুক্ত করতে পারি তবেই তার সার্থকতা। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর এই পাঁচটা রস ভগবানের পূর্ণ মাত্রায় অবস্থিত। সেই ভাবগুলি ভগবানে নিযুক্ত করবার পরিবর্তে অনিত্য বস্তুতে নিযুক্ত করায় ভগবত বিষয়ে জ্ঞান লাভ করতে পারছি না আমরা। ভগবত বস্তু পূর্ণতা পূর্ণ জ্ঞানময় আনন্দময়, তাকে জানবার জন্য কত স্থানেই না ছুটছি, কিন্তু ঘরের কাছে গোলকপতি মানুষের আকারে গৌরাঙ্গ রূপে আমাদের নিকট যে কথা বলতে এসেছিলেন তা না শুনে অন্য চেষ্টা করলে আমরা কি করে লাভবান হতে পারব। প্রশ্ন, গীতার সর্বধর্মান পরিত্যাজ্য এত বড় কথাকে ভগবান শ্রী গৌরাঙ্গদেব হেতু বাহ্য এ কথা কেন বললেন? উত্তর, মহাপ্রভু গীতার এত বড় বাক্যকেও এহ বাহ্য আগে কহ আর এ কথা রায়ানন্দ প্রভুকে বলেছেন, কেননা